الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পয়গাম অনুবাদ এবং তাফসীর। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনের পাকের তিলাওয়াত এবং সেই আয়াত যা তিলাওয়াত করা হয় ওগুলোর অনুবাদ এবং তার কিছু ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। আজকে ইনশাআল্লাহ অবশ্যই এ বিষয় নিয়ে আলোচনা হবে, তবে শুরুতে দুরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। রসুল করিম ও অফর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত হয়েছে। আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআত মাররাতিন জাআ ইয়াউমাল কিয়ামতি ওয়া মাআহু নূরুন لو قسم ذلك النور بين الخلق كلهم لواسعه الله اكبر। এই রিওয়ায়েতের মধ্যে এটা ঘোষণা করা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, তো যখন সে কিয়ামতের দিন আসবে তখন তার সাথে এমন এক নূর থাকবে, যদি সেই নূর সমস্ত সৃষ্টি জগতের মাঝে বণ্টন করে দেওয়া হয় তবে সকলের জন্য যথেষ্ট। আল্লাহ আকবার। আসলে দরুদে পাকের ফজিলত এত বেশি আমরা কেউ তা বর্ণনা করে শেষ করতে পারবো না। তার মধ্যে এটা মাত্র একটা ফজিলত যে 100 বার আপনি জুমার দিন দরুদে পাক পাঠ করবেন। আর এটার নিয়ামত কী, এটার প্রতিদান কী? হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনাকে এমন এক নূর দেওয়া হবে যেটা সমস্ত সৃষ্টির জন্য যথেষ্ট হবে। তাহলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য অবশ্যই যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আর দেরি নয়, আসুন আমরা আজকে কোরআনে পাকের কিছু আয়াত প্রথমে শ্রবণ করব। সেটা হচ্ছে সূরা বাকারা এর 30 নং আয়াত, 31 নং আয়াত, 32 নং আয়াত, 33 নং এবং 34 নং। আমরা সূরা বাকারা থেকে আজকে এই 5টি আয়াত শ্রবণ করব এবং তার অনুবাদ এবং তার কিছু ব্যাখ্যা আমরা শ্রবণ করব। অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা নসিহাত আমার জন্য আপনার জন্য অবশ্যই রয়েছে। তো আসুন আমরা শুনি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
بيوم ماذا جانتا شد بيدا الحمد لله عز وجل أمرا سورة بقرة إير تريشنون آيات تكي چو تريشنون آيات پور جنتا أمرا تير بس ربون كوري چه أشون أكون أمرا إتر أنو بات أبون شاتي شاتي তার কিছু সারমর্ম অর্থাৎ ব্যাখ্যা আমরা শ্রবণ করার চেষ্টা করি। খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হে হাবিব, আপনি স্মরণ করুন, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টিকারী, খলিফা সৃষ্টিকারী। তো একথা যখন বলা হয়েছিল খলিফা সৃষ্টিকারী ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা এটা বলেছেন, তো খলিফা বলতে এখানে কী বোঝানো হয়েছে? বিভিন্ন তাফসীরের মধ্যে এটা এসেছে খলিফা বলতে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বোঝানো হয়েছে। তবে হ্যাঁ, অন্যান্য নবীদেরকেও খলিফা বলা হয়ে থাকে, তবে এখানে উদ্দেশ্য হচ্ছে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আপনার ফেরেশতারা যখন এটা শুনল তখন তারা কি বলল? তারা বলল, ইয়া আল্লাহ, আপনি কি এমন কোনো সৃষ্টিকে প্রতিনিধি করবেন, খলিফা বানাবেন যে তাতে ফিতনা ফাসাদ ছড়াবে, রক্তপাত ঘটাবে? তো ফেরেশতারা আল্লাহ তাআলার কথার উত্তরে, আল্লাহ তাআলার কালামের উত্তরে এটা বলা, তো এটার উদ্দেশ্য কী ছিল? তাফসীরের মধ্যে আসছে ফেরেশতাদের উদ্দেশ্য এখানে যে আল্লাহ তাআলার কালামের উপর আপত্তি করা, এটা নয়। তো আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিরস্কার করা, এটাও নয়। আল্লাহ তাআলার কালামে আপত্তি করা বা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিরস্কার করা, এটা ফেরেশতার উদ্দেশ্য ছিল না। বরং আল্লাহ তাআলা যে প্রতিনিধির কথা বলেছেন যে তাকে প্রতিনিধি করবেন, এটার হিকমত সম্পর্কে যেন তারা জানতে পারে, আল্লাহ তাআলা সেই হিকমত যেন প্রকাশ করেন, সেজন্য তারা একথা বলেছেন। সাথে সাথে তাফসীরের মধ্যে এটা আসছে ব্যাখ্যার মধ্যে যে এখানে যে ফিসাদ ছড়ানোর কথা বলা হয়েছে এটার সম্পর্ক মানব জাতির সাথে ফেরেশতারা বলেছেন, তো এটা সম্পর্কে হয়তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে এই জ্ঞান অবশ্যই দিয়েছেন, সেই কারণে তারা এভাবে বলেছেন। অথবা এটা বলা হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে তাদের এই জ্ঞান অর্জিত হয়েছে সেজন্য তারা বলেছিল। অথবা আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু জিন জাতি মানুষ মানব জাতির আগে জিন জাতিরা এভাবে ফিতনা ফিসাদ করেছে, তো তাদের উপর অনুমান করে তারা এটা ধারণা করেছিল যে মানুষরাও এভাবে ফিতনা ফিসাদ করবে, তো তারা সেই অনুমানের ভিত্তিতে তারা এটা বলেছেন। আচ্ছা, এরপর তারা যখন এই ফেরেশতারা যখন এটা বলল যে আপনি কি এমন কোনো সৃষ্টিকে প্রতিনিধি করবেন যে তারা সেখানে ফেসাদ করবে, ফিতনা ফেসাদ করবে, রক্তপাত ঘটাবে, তো তখন ফেরেশতার আরও কিছু কথা বললেন। তারা কি বললেন? তারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তারা বললেন, আমরা তো আপনার প্রশংসাপূর্বক আপনার তাসবিহ আপনার প্রশংসা আপনার স্তুতিগানগুলো করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। ফেরেশতারা এটা বললেন, আর তখন আমার আল্লাহ তাআলা কি জবাব দিলেন? আল্লাহ আল্লাহ তাআলা বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ 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 তাআলা ঘোষণা করেছেন ফেরেশতাদেরকে এই আয়াতের মাধ্যমে, এটা উদ্দেশ্য যে আমার হিকমতসমূহ তোমাদের নিকট প্রকাশিত নয়। কথা হলো যে মানব কুলের মধ্যে নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামও থাকবেন, আল্লাহ তাআলার বলিগণ থাকবেন, আলিমগণ থাকবেন, আর তারা জ্ঞানগত ও আমলগত উভয় প্রকারের মর্যাদা ও মহত্বের অধিকারী হবে। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি বললেন? আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলার হিকমত রহস্য কি ছিল সেটা তাদের কাছে যতক্ষণ প্রকাশ হয়নি, তো তারা এভাবে বিভিন্ন কথা বলেছিলেন। আচ্ছা, এরপর আল্লাহ তালা কী করলেন? কোরআনে পাকের মতো কত সুন্দরভাবে এই ঘটনাটা উল্লেখ করেছেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ তালা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালামের সম্মুখে যত বস্তু রয়েছে সব কিছু উপস্থাপন করে, সেগুলোর নাম, সেগুলোর গুণাবলী, সেগুলোর কার্যকারিতা, সেগুলোর বৈশিষ্ট্য, এগুলো সব কিছুর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলা নবীনা আলাইহিস সালামকে দান করলেন। এরপর এই বস্তুগুলো ফিরিস্তাদের সামনে উপস্থাপন করে এটা ইরশাদ করা হলো যে এসব বস্তুর নাম বলে যদি তোমরা সত্যবাদী হও। এর ব্যাখ্যার মধ্যে আসছে যে যদি তোমরা, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে বললেন, যদি তোমরা তোমাদের এই ধারণায় সত্য হও যে আমি তোমাদের চেয়ে অধিকতর জ্ঞানী করে অন্য কোনো মখলুক সৃষ্টি করব না এবং তোমরাই আমার খিলাফতের প্রতিনিধিত্ব করা জন্য একমাত্র উপযোগী, তবে এই সমস্ত বস্তুর নাম বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলা নবীনা আলাইহিস সালামকে যখন খলিফা হিসেবে আপনার বানাবেন বললেন, তখন যে তারা বলেছিল যে আপনি কি এরকম ব্যক্তিদেরকে খলিফা বানাবেন যারা ফিতনা ফ্যাসাদ করবে ইত্যাদি, এভাবে কথা বলেছিল। এরপর বলেছিল আমরা তো আপনার তসবি করি ইত্যাদি করি। আল্লাহ তাআলাকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আদম আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত কিছুর নাম যখন শিক্ষা দিয়েছেন, সেই বস্তুগুলো যখন ফেরেশতাদের সামনে রেখে এটা বলা হলো যে তোমরা এগুলোর নাম সম্পর্কে আমাকে জানাও, আর তার তাফসীরের মধ্যে আসছে যদি তোমরা খিলাফতের বিষয়ে যদি তোমরা এটা মনে করো যে তোমাদের যে উত্তম জ্ঞানী আমি আর কোনো মখলুক সৃষ্টি করব না, খিলাফতের বিষয়ে তোমরা যদি উপযোগী মনে করো তাহলে আমাকে এগুলোর বিষয় আমাকে সংবাদ দাও, তখন এই ফেরেশতারা সেগুলোর নাম তো বলতে পারে নাই, তখন তারা কি বললেন, قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। এই ফেরেশতারা ঘোষণা করল পবিত্রতা আপনারই, আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু হ্যাঁ ততটুকু যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিশ্চয়ই আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়। তো এই ফেরেশতারা তখন এটা ঘোষণা করলেন যে আমাদের কোনো জ্ঞান নেই, বরং আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়, আর আপনি আমাদেরকে যা কিছু শিখিয়েছেন আমরা তাই জানি, এছাড়া আমরা কিছু জানি না। এর ব্যাখ্যার মধ্যে আসছে এই আয়াতের মধ্যে ফেরেশতাদের পক্ষ থেকে তাদের অক্ষমতা এবং অপূর্ণতার স্বীকারোক্তি এবং এই কথারই বহিঃপ্রকাশ ঘটে যে তাদের প্রশ্ন যে আদম আলা নবীনা আলাইহিস সালাম এর বিষয়ে, যে ওনাকে সৃষ্টির বিষয়ে, ওনার সৃষ্টির হিকমত সম্পর্কে জানার আগ্রহ হিসেবে ছিল, আপত্তি হিসেবে নয়। আর এখন তারা এই মানুষের মহত্ত্ব, মানুষের মর্যাদা, মানুষ সৃষ্টির হিকমত সম্পর্কে অবহিত হয়ে গিয়েছেন, যেটা তারা আগে জানত না। কারণ কি, আদম আলা নবীনা আলাইহিস সালাম এগুলো সব কিছুর নাম বলে দিয়েছেন, যেভাবে সামনের আয়াতে আসছে। কলা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, হে আদম আম্বিহুম, তুমি তাদেরকে সংবাদ দাও, বিআসমাইহিম, তুমি তাদেরকে এগুলোর নাম সম্পর্কে জানিয়ে দাও। আল্লাহ, যখন আদম আলা নবীনা আলাইহিস সালামকে এগুলোর নাম বলার জন্য বলা হলো, তখন ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদূনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তো যখন তিনি, অর্থাৎ হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম তাদেরকে সমস্ত কিছুর, সমস্ত বস্তুর নাম বলে দিলেন, তো তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা বলেন আমি কি একথা বলেছিলাম না, আমি কি কথা বলি নাই যে আমি যা জানি আসমানসমূহ এবং জমিনের সমস্ত গোপন অদৃশ্য বস্তু সম্পর্কে, এবং আমি জানি যা কিছু তোমরা প্রকাশ করছো এবং যা কিছু তোমরা গোপন করছো। তো প্রিয় মাতৃচন্দ্র সত্যিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলা নবীনা আলাইহিস সালামকে ওই সমস্ত নামগুলো জানানোর পর, তারপর এই সমস্ত নামগুলো যখন শোনানোর জন্য বলা হলো আদম আলা নবীনা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নির্দেশে সমস্ত কিছুর নাম বলে দিলেন। আর তখন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এটা বললেন, আমি কি কথা বলি নাই যে আমি জানি আসমানসমূহ এবং জমিনের মধ্যে সমস্ত গোপন অদৃশ্য বস্তু সম্পর্কে, এবং আমি জানি যা কিছু তোমরা প্রকাশ করছো অর্থাৎ ফেরেশতাদেরকে এটা বলা হচ্ছে এবং যা কিছু তোমরা গোপন করছো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনার আসছে ফেরেশতারা যে কথাটা প্রকাশ করেছিলেন তা ছিল মানুষ ফিতনা ফ্যাসাদ এবং রক্তপাত করবে, এ কথা পিছনের আয়াতে ফেরেশতারা প্রকাশ করেছিল। আর যে কথাটা তারা গোপন করেছিল সেটা হলো খলিফা হবার যোগ্য শুধু তারা নিজেরাই এবং আল্লাহ তাআলা তাদের চেয়ে অধিক উত্তম ও জ্ঞানী কোনো মাখলুক সৃষ্টি করবেন না, এ কথা তারা মনে মনে এটা তারা রেখেছিল। তো আল্লাহ তাআলা তাদের অন্তরে যেটা রয়েছে এবং যেটা প্রকাশ করেছে সব কিছু আল্লাহ তাআলা জানেন, এ কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এবং স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা আদমকে সাজদা করো, এরপর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এটা নির্দেশ দিলেন সমস্ত ফেরেশতা যেন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাজদা করে। তখন ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করেছিল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সে সাজদা করেনি। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তো সে কি হয়ে গেল? সে অমান্যকারী হলো এবং অহংকার করলো আর সে কাফির হয়ে গেল, সে অস্বীকারী হয়ে গেল। আল্লাহ তাআলাকে সে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করেছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ তাআলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সমস্ত সৃষ্ট বস্তুর নমুনা এবং রুহানি জগৎ ও শরীর জগতের সমষ্টি করে সৃষ্টি করেছে, আর তাকে অর্থাৎ হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরেশতাদের জন্য পূর্ণতাগুলো অর্জনের মাধ্যম করেছেন। অতঃপর তাদেরকে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাজদা করার নির্দেশ দিয়েছেন, কেননা এতে কৃতজ্ঞতা প্রকাশ, হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের শ্রেষ্ঠত্ব স্বীকার এবং নিজেদের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার বহিঃপ্রকাশ ঘটে। কোনো কোনো তাফসীর এর মধ্যে এটাও রয়েছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদেরকে তাকে সাজদা করার নির্দেশ দিয়েছিলেন, এটা বিভিন্ন তাফসীরের মধ্যে এরকমও এসেছে। আসুন সাথে সাথে আরও কিছু ব্যাখ্যা আমরা শ্রবণ করি। একটা হচ্ছে সাজদার নির্দেশ, যেটা ছিল এটা সমস্ত ফেরেশতাদেরকেই দেওয়া হয়েছিল। আর সাজদা, সাজদা দু প্রকার, একটা সাজদা হচ্ছে সাজদা ইবাদত, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট, এটা আর কারো জন্য কখনো কারো জন্য অনুমতি ছিল না এবং এটা ছিলই না, অর্থাৎ কারো জন্য অনুমতি কখনো ছিল না। আরেকটা হচ্ছে সাজদা তাহিয়া, যেটা সম্মান প্রদর্শনের জন্য সাজদা করা হয়ে থাকে। এই সাজদা তাহিয়া সম্পর্কে অনেক মশলা রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ মশলা পেশ করার চেষ্টা করছি। সাজদা তাহিয়া বা সম্মান প্রদর্শনের সাজদা সম্পর্কে তাফসীরের মধ্যে এসেছে পূর্ববর্তী যে শরীয়ত রয়েছে অর্থাৎ শরীয়তে মুহাম্মদের পূর্বে সেই শরীয়ত সমূহে এটা জায়েজ ছিল, আর আমাদের শরীয়তে সেটা মনসুখ হয়ে গিয়েছে, এখন কারো জন্য সেটা জায়েজ নয়। কেননা যখন হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর আকদস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে সাজদা করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন মাখলুকের জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা উচিত নয়। ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম যে সাজদাকারী ছিলেন সে হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিসসালাম, এরপর হযরত মিকাইল, এরপর হযরত ইসরাফিল, এরপর হযরত আজরাইল, এরপর আল্লাহ তাআলার নৈকট্যবান ফেরেশতা, তারা এভাবে সিজদা করেছে, যেটা সিজদা তাহিয়া ছিল। আর শরীয়তে মুহাম্মদের পূর্বে এই সিজদা তাহিয়া এটা শরীয়তে জায়েজ ছিল, কিন্তু শরীয়তে মুহাম্মদিতে এটা রহিত হয়ে গিয়েছে, এটার অনুমতি নেই। এখানে একটি মশলা এটাও বর্ণনা করা হচ্ছে যে এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের থেকে অবশ্যই শ্রেষ্ঠ, এই কারণেই তাকে এই ফেরেশতাদের দ্বারা সাজদা করানো হয়েছে। আর এটাও স্পষ্ট হয় যে অহংকার এটা এত মন্দ কাজ, এটার কারণে আল্লাহ তাআলার দরবার থেকে পর্যন্ত এই আপনার ইবলিসকে কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে। আর সাথে সাথে আমরা এটাও দেখি যে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন কিসের মাধ্যম? জ্ঞানের মাধ্যম। তো জ্ঞান ইলমে দীন এটা এমন একটি বিষয় এটার মাধ্যমে মানুষ সম্মানিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে পাকে এখানে বলেছেন ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম আলা নবীগণ আলাইহিস সালামকে সমস্ত কিছু নাম শিক্ষা দিয়েছে। তো তাফসীরের মধ্যে অবশ্যই এটা রয়েছে, নাম বলতে এখানে সব কিছু, তার কার্যকারিতা, তার বৈশিষ্ট্য, সেই সম্পর্কে জ্ঞান বিজ্ঞান, অর্থাৎ সেই বস্তু সম্পর্কে সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে। তো এই জ্ঞান এর মাধ্যমে মানুষ সম্মানিত হয়। সুতরাং আমাদের জ্ঞান অর্জন করেছে, আজকে কোরআনে পাক আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা পাক কালাম রয়েছে, হাদিসে পাক রয়েছে, কিন্তু কে কতটুকু জ্ঞান অর্জন করে? আজকে কোরআনের পয়গাম থেকে আমরা এটা তো শিখে নিই, এটা নিয়ত করে নিই, আমরাও জ্ঞান অর্জন করি, সাথে সাথে আল্লাহ তাআলা অবাধ্য না হয়। দেখুন, আল্লাহ তাআলা একটা কথা না মানার কারণে এই ইবলিস সে কাফির হয়ে গেল, আল্লাহ তাআলার দরবার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, সে অভিশপ্ত হয়ে গেল। আমরা আল্লাহ তাআলার হুকুম কেন আজকের কোরআনের পয়গাম থেকে এটা আমরা নিজেদের জন্য আবশ্যক করি। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহাব্বত করে সৃষ্টি করেছে, এই আদম আলা নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালামের আওলাদদের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সবচাইতে সৃষ্টির মধ্যে যিনি প্রিয় বান্দা এবং রসুল নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, ওনার উম্মত আমাদেরকে বানিয়েছে, কত দয়া করেছে। সুতরাং আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা শিখি, সেই জ্ঞান শিখি এবং এটার উপর আমল করি, কোরআনে পাক থেকে জ্ঞান অর্জন করি, আমল করি, হাদিসে পাক থেকে জ্ঞান অর্জন করি, আমল করি, শরীয়তের জ্ঞান অর্জন করি, আমল করি। ইনশাআল্লাহ যত বেশি জ্ঞান শিখবো আমল করব, তত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আমরা আল্লাহ তাআলার দরবারে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করব। তো প্রিয় মাদের চিন্তা সত্যি দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। তো আজকে আমরা যা কিছু শুনলাম হযরত আদম আলা নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালামের একেবারে সৃষ্টি সম্পর্কে, সাথে সাথে ওনার সৃষ্টির কথা যখন ফেরেশতাদেরকে বলা হয়েছে, এই ফেরেশতা এবং আল্লাহ তাআলার মধ্যে যে কুতুবকথন, এই কুতুবকথন সম্পর্কে শুনলাম, আর সাথে সাথে এটাও শুনলাম যে ইবলিস কীভাবে সে আল্লাহ তাআলার দরবার থেকে বহিষ্কার হলো, সে আল্লাহ তাআলার দরবার থেকে কীভাবে অভিশপ্ত হলো, আর আল্লাহ তাআলা তাকে কাফির হিসেবে ঘোষণা করলেন। তো আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। একটি হুকুম অমান্য করার কারণে সে যদি কাফির হয়ে যায়, তাকে যদি আল্লাহ তাআলার দরবার থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমরা কত হুকুম অমান্য করছি একটু চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলার দরবারে মানা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলার যা অমান্য, আল্লাহ তাআলার যা অবাধ্য, আল্লাহ তাআলার যে কথাগুলো, যে হুকুমগুলো আমরা ঠিকমতো আদায় করছি না, এটার জন্য তওবা করি। আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন, আমরা তওবা করি, যে তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা অবশ্যই কবুল করবে। সুতরাং আমরা তওবা করি, আল্লাহ তাআলা কান্না করে করে ভুলের জন্য, গুনাহ যা হয়ে গেছে এগুলোর জন্য তওবা করে করে আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, চেঞ্জ করি। আল্লাহ তাআলা যা হুকুম দিয়েছেন সেই হুকুমের মধ্যে আমরা চলি, সেই হুকুম মোতাবেক চলি, ঠিকমতো নামাজ আদায় করি, কোনো পাকের তেলাবাদ করি, সঠিকভাবে চলি, হালাল পন্থায় আয় করি, হারাম থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আজকের কোরআনের পয়গাম যা কিছু শুনলাম তার স্মরণ রেখে আমল করার, নিজের জীবনকে জীবনের মধ্যে বাস্তবায়ন করার, নিজের জীবনকে সুন্দর করার সেই তৌফিক সুযোগ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোরআন।